ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন শ্রোতা দর্শকদের ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মুবারক। এখানে ওয়াশিংটনে এখন দুপুর 12টা, বাংলাদেশে রাত 10টা আর ভারতে রাত 9:30। আমি রোকেয়া হায়দার শ্রোতাদের সবাইকে অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। শ্রোতা বন্ধুরা, আপনারা জানেন বিশ্বব্যাপী বাংলাদেশ ভারতে করোনা পরিস্থিতি কারণে আপনারা আমাদের অনুষ্ঠান ফেসবুক লাইভ দেখতে পাচ্ছেন না, তবে নিয়মিত বেতার তরঙ্গে 190 মিটার মিডিয়াম ব্যান্ডে এবং সোশ্যাল মিডিয়া ওয়েবসাইটে আমাদের অনুষ্ঠান নিয়মিত শুনতে পাবেন। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। 30 মিনিটের এই অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি ইজাজ বেন হিউসন। যুক্তরাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ঈদের শুভেচ্ছা বাণীতে বলেছেন, পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে যুক্তরাষ্ট্রের তথা সারা বিশ্বের মুসলমানদের প্রতি রইল আমাদের ঈদ মুবারক। ঈদ উল আজহা সহানুভূতি, মাহাত্ম এবং বিশ্বরজনের মতো মূল্যবোধের বাণী ছড়ায়। যে মূল্যবোধগুলি পরিস্ফুট হয়েছে ঈশ্বরের প্রতি ইব্রাহিম আলাহ ইসলামের প্রতিশ্রুতিতে। সারা বিশ্বের লক্ষ লক্ষ মুসলমান জনগণ মক্কায় এই বার্ষিক তীর্থযাত্রায় সমবেত হন, তবে এবার অনেকেই হজ পালন করতে পারেননি। তাদের কষ্ট আমরা অনুভব করছি এবং আশা করছি সেই সুযোগ আবারও শীঘ্রই ফিরে আসবে। এবারের ঈদ উল আজহা তাই হবে কিছুটা ভিন্নতর। বিশ্বজুড়ে মুসলমান জনগণ মহামারীর বিস্তার রোধে যে ধৈর্য ও প্রয়াসের নজরে রেখেছেন যুক্তরাষ্ট্র, তার প্রতি সাধুবাদ জানায়। যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে আমি আপনাদের সবাইকে জানাই পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা। গ্রীষ্মমন্ডলীয় ঝড় আইসিএস শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিচ্ছে, যা আবহবিদদের মতে পুটোরিকো এবং ডোমিনিকান রিপাবলিকে আঘাত হেনে যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় উপকূলে আঘাত হানতে পারে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার ফ্লোরিডা এবং পূর্বাঞ্চলীয় এলাকার জন্য হুঁশিয়ারি সংকেত জারি করেছে। বাহামা সরকারও অনুরূপ হুঁশিয়ারি জারি করেছে। হাইতির বহু এলাকা, ডোমিনিকান রিপাবলিক এবং টার্কস অ্যান্ড কাইকোস দ্বীপাঞ্চলের পর্যটন এলাকা এসব হুঁশিয়ারির আওতায় পড়বে। আগামী 36 থেকে 48 ঘণ্টার মধ্যে এই ঘূর্ণিঝড়ের প্রভাব যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চল এলাকায় অনুভূত হবে। আটলান্টার জর্জিয়ায় অনুষ্ঠিত হল অধিকার আন্দোলনের অন্যতম যোদ্ধা প্রয়াত কংগ্রেসম্যান জন লুইসের শেষকৃত্য সভা, যেখানে যোগ দিয়েছিলেন প্রাক্তন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন, জর্জ ডব্লিউ বুশ এবং বারাক ওবামা। যে ঐতিহাসিক চার্চে একসময় পৌরোহিত্য করতেন মার্টিন লুথার কিং জুনিয়র, সেই এবেনেজার ব্যাপটিস্ট চার্চে ভাষণদানকালে প্রেসিডেন্ট ওবামা বলেন, তিনি ছিলেন সেই আমেরিকান যার বিশ্বাস পরীক্ষিত হয়েছে বারবার। তিনি ছিলেন পরিপূর্ণ প্রশস্তি, উদ্যম এবং অধ্যাবসের জ্বলন্ত প্রতীক। প্রাক্তন প্রেসিডেন্ট বুশ বলেন, অনেকে বিষয়ে তার সঙ্গে আমি একমত হতাম না, সেটাই বোধহয় আমাদের গণতন্ত্রের মূল উপজীব্য। প্রাক্তন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন বলেন, জন লুইস পুলিশি নির্যাতন সয়েছেন, বহুবার তাঁকে জেল খাটতে হয়েছে, বিশ্বাসে তবুও তিনি ছিলেন অটল। প্রেসিডেন্ট ট্রাম্প তার স্মরণে করা কোনো অনুষ্ঠানে যোগ দেননি। প্রেসিডেন্ট ট্রাম্প প্রথমবারের মতো এবছরের নির্বাচন বিলম্বিত করার পরামর্শ দিয়েছেন। বৃহস্পতিবার সকালে টুইটার মারফত প্রেসিডেন্ট ট্রাম্প কোনো ভিত্তি ছাড়াই অভিযোগ তোলেন যে মেইল ইন ব্যালট হলে তা হবে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচাইতে অসত্য এবং জালিয়াতিপূর্ণ নির্বাচন। রিপাবলিকান দলীয় প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আমেরিকানদের জন্য তা হবে বিব্রতকর, তাই যতদিন না তারা নির্ভয়ে এবং নিরাপদে ভোট দিতে পারছেন এই নির্বাচন বিলম্বিত করা হোক। তবে প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাচন বিলম্বিত করার কোনো ক্ষমতা নেই। এই নির্বাচনের নির্ধারিত তারিখ 3 নভেম্বর ধার্য করা আছে। ইরান ও চীনের মধ্যকার 25 বছরের কৌশলগত সহযোগিতা চুক্তি এখন সম্পাদনের পর্যায়ে রয়েছে। তেহরান যদিও এ মাসের শুরুতে এই খবর প্রকাশ পেলে তা ভিত্তিহীন বলে উড়িয়ে দেয়। ইরান বেজিংকে বিশেষ হ্রাস মূল্যে আগামী 25 বছর ধরে জ্বালানি বিক্রির বিনিময়ে বেজিং ইরানের জ্বালানি খাত, টেলিযোগাযোগ, অবকাঠামো, বন্দর নির্মাণ, রেলওয়ে এবং অন্যান্য খাতে $400 বিলিয়ন বিনিয়োগ করতে সম্মত হয়েছে। পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত সৈয়দ মোহাম্মদ আল হুসেইনি এসব খবরকে পশ্চিমে প্রপাগান্ডা বলে উল্লেখ করেন। তবে তিনি স্বীকার করেছেন, ইরান চীনের দীর্ঘদিনের ব্যবসা পার্টনার এবং চীন বহুদিন ধরে ইরানের তেল আমদানি করে আসছে। দুটি পক্ষ 25 বছরের একটি সহযোগিতা চুক্তি সম্পাদনে তাই আগ্রহী।
শ্রোতা বন্ধুরা, আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন।
বাংলাদেশে গত 24 ঘন্টায় করোনা সংক্রমণে আরো 28 জনের মৃত্যু হয়েছে। বিস্তারিত শুনুন মদিউর রহমান চৌধুরীর রিপোর্টে।
হঠাৎ করে যেন পাল্টে গেল দৃশ্যপট। এদেশে কখনো করোনা ছিল বা আছে তা দেখে বোঝার কোনো উপায় নেই। রাজপথে লম্বা লাইন, দীর্ঘ যানজটে কাবু ও জনচলাচল, লঞ্চঘাটেও একই দৃশ্য। কাল বাংলাদেশে পালিত হবে পবিত্র ঈদুল আজহা। ঈদকে সামনে রেখে সবাই বেমালুম ভুলে গেছেন। স্বাস্থ্যবিধি মানার কোনো গরজ নেই, অথচ সবাই জানেন করোনা যে কোনো সময় যে কারো বাড়িতে ঢুকে পড়তে পারে। অবস্থা দেখে মনে হয় তাতেও কোনো ডর ভয় নেই, যে করেই হোক বাড়িতে যেতে হবে। দৌলতদিয়া পাটুরিয়া ফেরিঘাটে 25 কিলোমিটার লম্বা লাইন। ছোট বড় 16টি ফেরি সচল রয়েছে, কিন্তু যানবাহনের চাপ এতটাই বেশি, 10 থেকে 12 ঘন্টা পর্যন্ত অনেককে অপেক্ষা করতে হচ্ছে। একই অবস্থা ঢাকা টাঙ্গাইল রোডে। নৌপথের চেহারা আগের যে কোনো সময়ের তুলনায় ভিন্ন। একদিন আগেই স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক সবাইকে সতর্ক করেছিলেন, বলেছিলেন স্বাস্থ্যবিধি না মানলে বিপদ হতে পারে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরাও করোনার ঝুঁকি এড়াতে সামাজিক দূরত্ব বজায় রাখার উপর জোর দিয়ে যাচ্ছেন। এতসবের মধ্যেও ব্যতিক্রম শুধু রেলপথে, বাড়তি যাত্রীর কোনো চাপ নেই। রাজধানী ঢাকা অনেক আগেই ফাঁকা হয়ে গেছে, যদিও করোনার ছোবলে আর্থিক সংকটে পড়ে অনেকেই পরিবার পরিজনকে দেশে পাঠিয়ে দিয়েছেন। ওদিকে গত 24 ঘন্টায় করোনা ভাইরাস শনাক্তের পরীক্ষা ও শনাক্ত বেড়েছে। এই সময় 2772 জন শনাক্ত হয়েছেন, মৃত্যু হয়েছে 28 জনের। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
আগামীকাল ঈদ উল আজহা পালিত হবে পশ্চিমবঙ্গে। বিস্তারিত শুনুন পরমাশিস ঘোষ রায়ের রিপোর্টে।
আগামীকাল শনিবার ঈদুজ্জোহা। করোনা অতিমারীর বর্তমান পরিস্থিতিতে বকরি ঈদ উপলক্ষে নামাজের জন্য কলকাতা শহর এবং পশ্চিমবঙ্গের সব মসজিদগুলিতে একাধিক বিধিনিষেধ জারি করা হয়েছে। একই সঙ্গে মাস দুয়েক আগে ঈদের মতো বাড়িতে থেকে ঈদুজ্জোহা পালন করার আবেদন জানিয়েছেন রাজ্যের মুসলিম ধর্মগুরুরা। করোনার কথা মাথায় রেখে চলতি বছরে রেড রোডে ঈদুজ্জোহার নামাজও বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন কলকাতা খিলাফত কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ মোহাম্মদ সঈদ। নাখোদা মসজিদে নামাজ পালিত হলেও দুটি জামাত সকাল 6:30, অন্যটি সকাল 7:30 অনুষ্ঠিত হবে। ওই মসজিদের ইমাম শফিক কাসিমি বলেন, কোভিড পরিস্থিতিতে রাজ্য সরকারের বিধিনিষেধ মেনেই মসজিদে নামাজ হবে। সকলকে অনুরোধ, মসজিদে ভিড় করবেন না, শিশু এবং বয়স্করা বাড়িতে থেকেই নামাজ আদায় করুন। মসজিদে যাতে দূরত্ব বিধি মেনে সকলে নামাজ পড়েন সেই আর্জিও জানিয়েছেন কাসিমি সাহেব। তিনি আরও বলেন, অবশ্যই মাস্ক পরে মসজিদে আসবেন, সঙ্গে হ্যান্ড স্যানিটাইজার রাখতে ভুলবেন না। ধর্মতলার টিপু সুলতান মসজিদের তরফে হাফিজ হারুন রশিদ বলেন, ঈদুজ্জোহার নামাজে একসঙ্গে 25 জনের বেশি ঢুকতে দেওয়া হবে না, নামাজ পড়ার সময় মাস্ক পরতেই হবে। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
বিশ্ব সংবাদ শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং ওয়েনের ঘনিষ্ঠ সহযোগী এবং পরামর্শদাতা বি কিম সিয়াও তাইওয়ানের একটি কূটনৈতিক দলের প্রধান হিসেবে ওয়াশিংটন সফর করছেন। মঙ্গলবার সফরের শুরুতে তিনি যুক্তরাষ্ট্রের যুদ্ধাহত সৈনিকদের প্রতিষ্ঠান আমেরিকান লিজেন সংস্থাকে 2.5 লক্ষ মাস্ক প্রদান করেন। এর আগের দিন তিনি এশিয়া প্রশান্ত মহাসাগরীয় বিষয়ে যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দফতরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। সিয়াওর বাবা ছিলেন তাইওয়ানিজ এবং মা আমেরিকান। তিনি যুক্তরাষ্ট্রের ওভারলিন কলেজ এবং কলাম্বিয়া ইউনিভার্সিটিতে পড়াশোনা শেষে পরবর্তীতে একজন আইনজীবী হন এবং প্রেসিডেন্ট সাইয়ের পরামর্শদাতা হিসেবে বর্তমানে তিনি কর্মরত। তুরস্কে একজন 27 বছর বয়সী মহিলাকে হত্যার প্রতিবাদে সমগ্র দেশে প্রতিবাদ বিক্ষোভ শুরু হয়। সহিংসতার বিরুদ্ধে মহিলাদের প্রতিবাদের মুখে ইস্তাম্বুলের একটি কনভেনশন যা মহিলাদের উপর নির্যাতন সম্পর্কিত তা বন্ধ করে দিতে হয়। বিভিন্ন অধিকারবাদী গ্রুপ মহিলাদের হত্যার বৃদ্ধিতে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। গত সপ্তাহে গুলতাকিন নামের একটি বিশ্ববিদ্যালয়ের মেয়েকে হত্যা করে কংক্রিটের নিচে চাপা দিয়ে রাখা হয়। ইস্তাম্বুল ও ইজমির সহ বহু শহরে প্রতিবাদ বিক্ষোভের সময় পুলিশ বহু সক্রিয়বাদী মহিলাদের আটক করে। তারা স্লোগান দিচ্ছিলেন, মহিলা হত্যা বন্ধ করো, আমরা বাঁচতে চাই। বিশ্ব সংবাদ আজ এ পর্যন্তই।
বিশ্ব সংবাদ শুনলেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। আমাদের এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার ব্যান্ডে 1575 কিলোহার্টজে। আবারও বলে দিচ্ছি, আমাদের এই অনুষ্ঠান আপনারা শুধু রেডিওতেই শুনতে পাচ্ছেন, ফেসবুক, ওয়েব পেজ, টুইটার, সোশ্যাল মিডিয়াতেও আপনারা শুনতে পাচ্ছেন। আমরা ফেসবুক লাইভ করতে পারছি না, সেজন্য আমরা দুঃখিত, তবে সব অনুষ্ঠানেই আপনারা বেতার তরঙ্গে শুনতে পাচ্ছেন। এখন আসুন আমরা আন্তর্জাতিক খবরাখবর, ভারত বাংলাদেশের চলতি ঘটনাবলীর রিপোর্ট প্রতিবেদন শুরু করি। ঢাকা সংবাদদাতা আমির খসরু তার বিস্তারিত রিপোর্টে জানাচ্ছেন,
কুয়েত সরকার 30 জুলাই সবশেষ সিদ্ধান্তে ঘোষণা দিয়েছে যে বাংলাদেশ, ভারত সহ মোট 7টি দেশের নাগরিকদের দেশটিতে প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। করোনা মহামারীর কারণে 4 মাস বন্ধ থাকার পরে 1 আগস্ট থেকে দেশটির আন্তর্জাতিক ফ্লাইট শুরু হলেও বাংলাদেশ, ভারত সহ ওই 7টি দেশ ছাড়া অন্য সব দেশের নাগরিকদের সেদেশে প্রবেশাধিকার থাকবে। অন্য 5টি দেশ হচ্ছে নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইরান এবং ফিলিপাইন। 30 জুলাই কুয়েতের মন্ত্রিসভার সিদ্ধান্তের কথা জানিয়ে এক ঘোষণায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ একথা জানিয়েছে। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে না আনতে পারার সাথে এই সিদ্ধান্তের সম্পৃক্ততা রয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। কুয়েত সরকারের এই সিদ্ধান্তে বাংলাদেশের জনশক্তি রপ্তানি খাতের উপরে এক বড় ধরনের আঘাত বলে শুক্রবার ভয়েস অফ আমেরিকাকে জানিয়েছেন বাংলাদেশের জনশক্তি রপ্তানিকারক রিক্রুটিং এজেন্সি সমূহের শীর্ষ সংগঠন বাইরার মহাসচিব শামীম আহমেদ চৌধুরী।
কুয়েত আমাদের জন্য একটি বড় ইম্পর্টেন্ট মার্কেট, সেটি আজকে বিগত অনেক বছর ধরে বন্ধ ছিল, তারপরে মাঝখানে এই ঘোষণার কারণে নতুন করে আমরা যে আমাদের এই সংকটময় মুহূর্তে এই মার্কেটটি আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। জিনিসটি হলো যে বর্তমানে আমাদের সব জায়গায় কিন্তু মার্কেট সংকুচিত হয়ে আসছে, সেক্ষেত্রে কুয়েত মার্কেটটি যদি খোলা থাকে, খোলা রাখা যায়, সেক্ষেত্রে আমাদের মাইগ্রেশনের জন্য একটি বড় প্লাস পয়েন্ট হবে। কিন্তু বন্ধ হওয়ার কারণে সেটি অবশ্যই এটি নেতিবাচক প্রভাব পড়বে। 70,000 যদি 1 লক্ষ লোকও যেয়ে থাকে অফিসে, আমরা বলবো এটি আমাদের জন্য একটি অত্যন্ত মূল্যবান মার্কেট, কারণ কুয়েত অনেক পুরনো মার্কেট, আমাদের ট্রেডিশনাল মার্কেট। সুতরাং সেখানে আমাদের অনেক কর্মীরা ওখানে অলরেডি কাজ করছেন এই করোনা পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করা যায়। এটি যদি নিয়ন্ত্রণ আমরা না করতে পারি, তাহলে সামনের দিকে অনেক দেশেই আমাদের যাওয়াটা বন্ধ হয়ে যাবে।
এদিকে কুয়েতে অবস্থানকারী 2 লাখের বেশি বাংলাদেশি অভিবাসীকে দেশটি ত্যাগ করার ব্যাপারে কুয়েতের পার্লামেন্ট অতি সম্প্রতি একটি বিলে সম্মতি জানিয়েছে। পার্লামেন্টে বিলটি পাশ হলে এটি কার্যকর হবে। কুয়েত কর্তৃপক্ষ বলছে কুয়েতের মোট জনসংখ্যার অর্থাৎ 43 লাখের 3% বেশি বাংলাদেশি জনশক্তি ওই দেশটিতে থাকতে পারবে না। বর্তমানে বৈধ অবৈধ মিলিয়ে 3.5 লাখের বেশি বাংলাদেশি অভিবাসী কুয়েতে অবস্থান করছে। অন্যদিকে ইতালির সরকার করোনার ভুয়া ও জাল সার্টিফিকেট এবং প্রতারণা কাণ্ডে সেদেশে বাংলাদেশিদের প্রবেশে আগামী 5 অক্টোবর পর্যন্ত নিষেধাজ্ঞা জারি করেছে। পরিস্থিতি বিবেচনায় পরবর্তীকালে আবার নতুন সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে দেশটির কর্তৃপক্ষ বলছে। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
আমি সামি আহমেদ। আমরা ওয়াশিংটন স্টুডিও থেকে রোহিঙ্গা লাইফলাইন অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে হাজির হই সোমবার থেকে শুক্রবার ওয়াশিংটন সময় সকাল 7:30, বাংলাদেশ সময় সন্ধ্যা 5:30। শর্ট ওয়েভ 31 মিটার ব্যান্ডে 9,350 কিলোহার্টজ, মিডিয়াম ওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,700 কিলোহার্টজ এবং 12,030 কিলোহার্টজে। এ অনুষ্ঠান পুনঃপ্রচার হয় বাংলাদেশ সময় সন্ধ্যা 7টায় মিডিয়াম ওয়েভে 190 মিটার ব্যান্ড 1575 কিলোহার্টজে।
এবারে খেলার মাঠের একটি চমক জাগানো খবর। মোহনবাগান সেই আইএফএ শিল্ড জিতেছিল 1911 সালে। তখন দিনটি কেমন ছিল, তখন কেমন জোয়ার তুলেছিল মোহনবাগান ক্লাব, সে কথাই আমরা শুনব কিছুটা। তবে মোহনবাগান ডে একটি পালিত হয় 2001 সাল থেকে 29 জুলাই। সেই দিনটি কিন্তু এবার সাড়া জাগিয়েছিল নিউ ইয়র্ক শহরে। কেমন করে? নিউ ইয়র্কে নাসডাকের একটি বিলবোর্ড আছে টাইম স্কোয়ারে, সেখানে মোহনবাগানকে শুভেচ্ছা জানিয়ে মোহনবাগান ডে পালিত হলো। বড় বড় করে বিলবোর্ডে লেখা হলো মোহনবাগান ডে। আসুন তারই কিছু বিবরণ শোনা যাক কলকাতার সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তীর কাছে।
আজ থেকে 130 বছর আগে 1889 সালের 15ই অগস্ট, তখনও ভারত ব্রিটেনের অধীনে, কোনো এক 15ই অগস্ট দেশের স্বাধীনতা দিবস হবে তখন স্বপ্নেরও অতীত। কিন্তু ঠিক সেই দিনে উত্তর কলকাতার একটা এঁদো গলি মোহনবাগান লেনে খুব সাদামাটাভাবে একটা ফুটবল ক্লাবে জন্ম হলো, নাম মোহনবাগান স্পোর্টিং ক্লাব। এর পরের বছর নাম পাল্টে করা হয় মোহনবাগান অ্যাথলেটিক্স ক্লাব। তারপর আরও বহুবার মোহনবাগানের নাম বদল হয়েছে, চরিত্র বদল হয়েছে, খেলোয়াড়ের ধরন বদল হয়েছে, কিন্তু একটা জিনিস বদলায়নি, সেটা হলো মোহনবাগানকে ঘিরে যে আবেগ, জাতীয় চেতনার প্রকাশ এবং অনুভূতি। মোহনবাগান পশ্চিমবঙ্গের বাসিন্দাদের ক্লাব বলে পরিচিত, যাকে বলা হয় ঘটি। তার বহু বছর পরে ইস্টবেঙ্গল ক্লাবে জন্ম হয়েছিল তখনকার পূর্ব পাকিস্তান থেকে উদ্বাস্তু হয়ে আসা বাঙালি পরিবারের আশা আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে। তবে এই মুহূর্তে মোহনবাগানকে নিয়ে বাঙালি আকুল হয়ে রয়েছে এই কারণে যে নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারের মতন জায়গায় গত 29শে জুলাই একটি বিখ্যাত বিলবোর্ডে জলজল করে উঠেছে কলকাতার ক্লাব মোহনবাগানের নাম, যা দেখে বিশ্ব ফুটবল সংগঠন ফিফা পর্যন্ত বলেছে এ তো খেলা কথা নয়। একটা ক্লাবের নাম যখন টাইমস স্কোয়ারের বিলবোর্ডে শোভা পায় তখন বুঝতে হবে সে ক্লাবের মধ্যে বাড়তি কিছু আছে। এই বাড়তি কিছুর সন্ধানে বেরোলে দেখতে পাবো 1911 সালে মোহনবাগানের কিছু বাঙালি খেলোয়াড় খালি পায়ে ফুটবল খেলে দুর্ধর্ষ ব্রিটিশ দলকে হারিয়ে IFA শিল্ড জিতে নিয়েছে। সেটা ছিল একটা 29শে জুলাই। তারপর থেকে প্রতিটি 29শে জুলাই মোহনবাগান দিবস হিসেবে পালিত হয়ে আসছে। মোহনবাগান নিয়ে বিস্তর কথা বলা যায়, তবে আজ আমরা প্রথমে শুনব একজন বয়স্ক মোহনবাগান সমর্থকের কথা, শান্তিনিকেতন নিবাসী ব্রতীন্দ্রমোহন সেন। বিশ্বভারতীর হয়ে ফুটবল খেলেছেন, মোহনবাগান জুনিয়র টিমের সঙ্গে বিরুদ্ধে খেলেছেন। যার বাবা BM সেন শান্তিনিকেতনে একজন অভিভাবক স্থানীয় মানুষ ছিলেন, খেলাধুলোর প্রতি অদ্ভুত ভালোবাসা ছিল, নিজে কলকাতায় ফার্স্ট ডিভিশন ফুটবল খেলতেন। মোহনবাগান সম্পর্কে তার ছেলে, সেই পরিবারের ছেলে কি বলছেন শোনা যাক।
সকালে উঠে হোয়াটসঅ্যাপে দেখি নিউ ইয়র্ক টাইম স্কোয়ারে বাংলায় বড় বড় করে লেখা মোহনবাগান। তারপরে দেখি যে আরো অনেকগুলো অনেকগুলো বিলবোর্ড এবং তাতে মোহনবাগানের কথা লেখা। আসলে আমি জ্ঞান হবার পর থেকেই খেলাধুলোর পরিবেশে বড় হয়েছি। এই তো বাড়ির সামনেই বিশাল খেলার মাঠ, বাবা কলকাতা প্রথম ডিভিশনে খেলতেন ফুটবল, আর বাবার সঙ্গে মোহনবাগান, ইস্টবেঙ্গল, এডিয়ান্স এই ক্লাবগুলোর গভীর যোগাযোগ ছিল এই বাবার শেষ দিন অবধি। সেই সূত্রে ওই সব ক্লাব শান্তিনিকেতনে যতবারই এসেছে সবসময় বাবার উদ্যোগে এবং আতিথেয়তায়, তার মধ্যে মোহনবাগানই সব থেকে বেশি এসেছে। এর অবশ্যম্ভাবী পরিণতি মোহনবাগানের প্রতি নিঃশর্ত আত্মসমর্পণ কাঠ বাঙাল হয়েও। গোষ্ঠপাল, করুণা ভট্টাচার্য, শৈলেন মান্না, চুনি গোস্বামীদের জীবনী আমার এখনো কণ্ঠস্থ।
শান্তিনিকেতনের প্রবীণ বাসিন্দা ব্রতীন্দ্রমোহন সেনের কাছে আমরা মোহনবাগানের প্রতি তার ভালোবাসার কারণ শুনলাম। এবার আমরা যাব অপেক্ষাকৃত তরুণ কলকাতার বাসিন্দা অর্ক ভাদুরীর কাছে। অর্ক ভাদুরী একজন সাংবাদিক ও গবেষক, আদ্যন্ত ইস্টবেঙ্গলের সাপোর্টার, কিন্তু মোহনবাগান নিয়ে তার আবেগ কারো থেকে কম নয়। কেন, অর্ক ভাদুরী বললেন,
1911 সালের 29শে জুলাই IFA শিল্ডের ফাইনালে মোহনবাগানের জয় তো কেবলমাত্র একটা ফুটবল খেলায় জেতা হারার বিষয় নয়, এই জয়টা আমাদের গোটা জাতিটাকে ভেতর থেকে নাড়িয়ে দিয়েছিল। এবং মোহনবাগানের এই সাফল্য কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। তার 3 বছর আগে 1908 সালে কিংসফোর্ডকে বোমা মারতে গিয়ে ক্ষুদিরাম বসুর ফাঁসি হচ্ছে, প্রফুল্ল চাকি ধরা পড়ে নিজের মাথায় গুলি করে তিনি আত্মহত্যা করছেন। তার 3 বছর আগে 2 টুকরো করে দেওয়া হচ্ছে বাংলাদেশকে, বঙ্গভঙ্গ হচ্ছে, তার বিরুদ্ধে রবীন্দ্রনাথ ঠাকুর পথে নামছেন, বন্দে মাতারম স্লোগান দেওয়ার অপরাধে সুশীল সেনের মতো একটা বাচ্চা ছেলে, 15 বছরের ছেলে, তাকে বেত মারার নির্দেশ দেওয়া হচ্ছে। এবং এই সব কিছুর একটা যেন পাল্টা জবাব হয়ে গেল 1911 সালের 29শে জুলাই। একটা মার খাওয়া জাতি, শতাব্দীর পর শতাব্দী ধরে ইংরেজের কাছে অত্যাচারিত একটা জাতি কেন প্রমাণ করলো যে আমরাও পারি, আমরাও পাল্টা মারতে পারি, আমরাও জিততে পারি। সেইখানেই হচ্ছে মোহনবাগান দিবসের আসল তাৎপর্য।
অর্ক ভাদুরীর কথা শুনলাম, চুনি গোস্বামী, যিনি নিজে বাঙাল হয়ে পূর্ববঙ্গের হয়ে বরাবর খেলেছেন তথাকথিত ঘটিদের ক্লাব মোহনবাগানে, তিনিও বলেছেন মোহনবাগান তাঁর কাছে একটা জাতীয় চেতনা ও প্রেরণার উৎস। মোহনবাগানকে তিনি শুধুমাত্র একটা ক্লাব হিসেবে দেখতে পারেননি। মোহনবাগানের একদম প্রথম দিকের খেলোয়াড় গোষ্ঠপাল, যাকে চীনের প্রাচীর বলা হতো, তিনিও ছিলেন পূর্ববঙ্গের মানুষ। সব কিছু ছাপিয়ে মোহনবাগান কিন্তু আজ একটা আবেগের নাম। বিশ্ব ফুটবলে মোহনবাগান বা ইস্টবেঙ্গলের নাম কোনোদিন উঠবে না, কিন্তু বাঙালির হৃদয়ে এই দুটি নাম লেখা থাকবে। তাদের চরিত্র বদল হয়ে কর্পোরেট চেহারা পাওয়ার পরেও সেই আবেগ বা অনুভূতি একটুও কমেনি। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
কলকাতা থেকে পরমাশিস ঘোষের প্রতিবেদনে তিনি বলেছেন,
আগামী বুধবার কাশ্মীরে 370 অনুচ্ছেদ বিলোপের বর্ষপূর্তির দিনেই অযোধ্যায় রাম মন্দিরের শিলান্যাস, আর তারপরেই আগামী মাসের 15ই আগস্ট স্বাধীনতা দিবস। এই গুরুত্বপূর্ণ সময় পাক মদতে পুষ্ট জঙ্গিরা দেশে নাশকতা চালাতে পারে বলে সতর্কতা বার্তা জারি করল ভারতের বৈদেশিক গুপ্তচর সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং বা র। ইতিমধ্যেই তাদের পাঠানো 3টি সতর্কবার্তা রাজ্য পুলিশের সদর দপ্তরে এসেছে। বার্তায় বলা হয়েছে, জঙ্গিদের মূল লক্ষ্য দিল্লি হলেও দেশের বর্ষীয়ান রাজনৈতিক নেতা নেত্রী এবং কয়েকজন ভিভিআইপিকেও নিশানা করা হতে পারে। প্রতি বছরই স্বাধীনতা দিবসের সময় গোয়েন্দা বাহিনী তরফে রাজ্যে রাজ্যে সতর্কবার্তা পাঠানো হয়, কিন্তু এবছর দেশের গোয়েন্দা বাহিনীগুলির মধ্যে সমন্বয়কারী প্ল্যাটফর্ম মাল্টি এজেন্সি সেন্টার ম্যাকে সতর্কবার্তা পাঠিয়েছে র। তাতে ভারত নেপাল সীমান্ত দিয়ে কয়েকজন পাক প্রশিক্ষিত জঙ্গি ঢোকার সম্ভাবনার কথা বলা হয়েছে। এরপরই পশ্চিমবঙ্গ রাজ্য গোয়েন্দা বিভাগের তরফে সীমান্তবর্তী এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ করে নেপাল সীমান্ত নিয়ে রাজ্য পুলিশের চিন্তা সবচেয়ে বেশি। পাশাপাশি সতর্ক করা হয়েছে রাজ্যের সব জেলার পুলিশ সুপারকেও। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
আপনি কি ভয়েস অব আমেরিকা বাংলার টিভি অনুষ্ঠানগুলো দেখছেন? আমেরিকায় বসবাসকারী প্রবাসী বাঙালিদের জীবন, আমেরিকার রাজনীতি, সমাজ, শিল্প, সাহিত্য ইত্যাদি নানান বিষয় নিয়ে প্রতি সপ্তাহে প্রচারিত হয় একাধিক টিভি অনুষ্ঠান। এনটিভিতে দেখানো হয় আমাদের নিয়মিত সাপ্তাহিক হ্যালো আমেরিকা। আর টিভিতে প্রচারিত হয় যুক্তরাষ্ট্রের রাজনীতি বিষয়ক অনুষ্ঠান। দেশ টিভিতে দেখছেন ভিওএ 60। এছাড়াও এসব অনুষ্ঠান আমাদের ফেসবুক ফ্যান পেজ এবং ইউটিউবেও নিয়মিত আপলোড করা হয়। আমাদের টিভি অনুষ্ঠান দেখুন, আপনার মতামত জানান।
ঢাকা থেকে নাসরিন হুদা বিথি তার রিপোর্টে জানাচ্ছেন,
মুসলিম বিশ্বের সবচেয়ে আনন্দের বার্তা নিয়ে আসে পবিত্র ঈদ, আর ঈদকে ঘিরে সবার থাকে নানা রকমের প্রস্তুতি। তবে ধনী গরিব ভেদে থাকে নানা রকম ফের, ধনী বা মধ্যবিত্তের থাকে বিলাসবহুল আয়োজন। তবে যারা দিন আনে দিন খায়, চলুন শুনি তাদের ঈদকে নিয়ে কি ভাবনা।
ঈদের আগের দিন গরুর গোশত কিনা, ঈদের দিন আমরা ওই গরুর গোশত দিয়ে ঈদ করবো ছেলে মেয়ে নিয়ে। ঈদের দিন তো কিছু করতে হবে,
আমাদের প্ল্যান আছে, আমরা বাড়ি চলে যাবো চান্ডাইতে আমাদের মা বাবা নিয়ে, তাদের সাথে আমরা ঈদে ঈদ করবো, এটা আমাদের খুব আশা। এই লকডাউনে আমাদের অনেক কষ্ট হয়ে গেছে, আমরা ভিক্ষা করে খাইতে বাধ্য হয়েছি, এখন আমাদের ভিক্ষা করার কোনো প্রয়োজন মনে করি না।
কেউ কেউ আবার বলে, ভিক্ষা ছাড়া উপায় কি?
ঈদের দিন কি করব, ভিক্ষা করব আর কি করব, আর কোনো কিছু আছে ইহানে চাই আনছি না, আল্লাহর কাছে চাই আনছি, কারণ আমাকেও তো এই করে খাওয়া লাগবে, আমাকেও আর আছে কিছু কাম করতে হারি না, মানুষের কাছে সাহায্য মাগিয়ে খাই, কম সাহায্য খাইলে সে খাই, না খাইলে তো তা হিয়ে যায় উবাস।
আবার অনেকে বলছে ঈদের দিন বাড়ি বাড়ি গিয়ে যে মাংস পাবে তা রান্না করে খাবে।
আমরা সকালে ওই চাকরমকে গোসল করে পুরান জামা কাপড় থাকবে সেটা পরে পরে গোসল টোসল করে খাওয়া দাওয়া করে মানে গরু জমে দিবে তাই ঢুকাইতে যাবো। মাংস ঢুকাই অনেক মাংস পাবো, সেই মাংস রান্না করবো।
আমি ঈদের নতুন জামা, আমরা পুরান জামাই পরে থাকি।
নিম্ন আয়ের মানুষের কাছে ঈদের আনন্দ বলে কিছু নেই। তারা বলছেন ঈদের দিন যদি তাদের কিছু জোটে তাহলে তারা খাবেন, তা না হলে না খেয়েই থাকবেন। নাসির হুদা বিথি, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
করোনা ভাইরাস সংক্রমণ দ্রুত হারে বেড়ে চলেছে, ভয়ঙ্কর হয়ে উঠছে করোনা ভীতি। পৃথিবীর কোনায় কোনায় সবার মুখে আজ আতঙ্ক, কখন কি হয়। তবে অনেকেই আবার আরোপিত নিষেধাজ্ঞা মানছেন না, এটা কি বাঞ্ছনীয়? আসুন না সবাই মিলে আজ এই মুহূর্ত থেকে নিষেধাজ্ঞাগুলো পালন করি। বিদেশ থেকে যারা ফিরছেন অবশ্যই 14 দিনের কোয়ারেন্টিন মেনে চলুন। নিকট আত্মীয় পরিজন থেকে অন্তত 14 দিন দূরে থাকুন। বন্ধু বান্ধবদের সঙ্গ পরিহার করুন, মাত্র কটাই তো দিন, আসুন না সকলেই মিলে একটু ধৈর্য ধরি। অন্তত 5 থেকে 6 ফিট দূরত্ব রেখে কথা বলুন। কারুর কাশি বা হাঁচি হলে অবশ্যই নিচু হয়ে টিস্যু দিয়ে মুখ ঢাকুন। বাইরে থেকে এলে সাবান দিয়ে হাত ধোবার চর্চা শুরু করুন। অকারণে নাকে মুখে হাত দেবেন না। মাস্ক পরলে ভালো হয়, তবে তা না হলে মাফলার বা রুমাল দিয়েও মুখ ঢাকতে পারেন। এটা সাময়িক, তবে সাময়িক সময়টাই কিন্তু ভয়ঙ্কর। আসুন না আজ থেকেই সবাই মিলে আমরা চেষ্টা শুরু করি।
চট্টগ্রাম সংবাদদাতা হাসান ফিরদৌসের একটি রিপোর্ট আমরা শুনি।
কাঁচা চামড়া কেনা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে চট্টগ্রামের চামড়া আড়তদাররা। চামড়ার ন্যায্য দাম না পাওয়ায় এবার কাঁচা চামড়া বিদেশে সরাসরি রপ্তানির সুযোগ দিয়েছেন তারা। আড়তদাররা বলছেন, গেল বছর কোরবানির ঈদে চট্টগ্রামে পশুর চামড়া কেনা হয় 5 লাখ থেকে 5.5 লাখ পিস। এবার কাঁচা চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হচ্ছে 4 লাখ পিস। চামড়া বাণিজ্যে বৈশ্বিক মহামারী করোনার প্রভাব পড়েছে বলে জানান কাঁচা চামড়া আড়তদার সমিতির সভাপতি আব্দুল কাদের।
করোনার কারণে যেহেতু মানুষের অর্থ সংকট, অনেক মানুষের অর্থের যোগানদান নাই এবং করোনা মহামারীতে ব্যবসা বাণিজ্য লস, সেই জন্য আমরা চিন্তা করতেছি অনেক মানুষ এবার কোরবানি থেকে হয়তো বঞ্চিত হবেন।
এদিকে ট্যানারি মালিকরা যথাসময় বকেয়া টাকা পরিশোধ করেনি বলে অভিযোগ করেছেন ব্যবসায়ীরা। এর ফলে আর্থিকভাবে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলেও জানান তারা।
প্রতি বছর আমি 3,000 থেকে 3,500 চামড়া কিনি, এবছর আমি 1 কিছু চামড়া কিনবো না, যেহেতু ওদের কাছে আমরা টাকা পাই 75 লাখ টাকা। আমি টাকা পাই, ওনারা বলতেছেন যে টাকা দিবে, তো টাকা না দিলে আমি চামড়া করতে কিনবো? প্রতি বছর আমরা মানুষ থেকে হলাত করবো, ব্যবহার থেকে বাকি নিবো, ওরা আমাদের জন্য ফুলি নিয়ে আসবে, ওরা সমতিতে বিষের দেয়, আমরা ওদের বিষের ভাই। আমরা ওখানে টাকা যদি এত টাকা পাই, কারো কাছে কোনো বিষের ভাই না, কোনো সমাধান পাই না। গত বছর সরকার বলছে না আমাদের টাকা উদ্ধার করে দিবে, কোনো টাকা উদ্ধার করে দেয় না এস পর্যন্ত। পাহাড়িগুলো যেই আড়তদারের কাছে চামড়াগুলো বিক্রি করি, আমরা আর ঠিক মতো টাকাগুলো আমরা যেমন পাই, আমরা এদের আমাদের হলো আমাদের খামনা
টাকা দেয় নাই, টাকাই পর্যন্ত আসে নাই, টাকাই পর্যন্ত আসে নাই, হাতি দিবে বলতেছে এখনও টাকা দেয় নাই, কেউ কেউ টাকা বসিয়ে দিয়েছে টাকা পাই, এখনও পেমেন্ট হয় নাই।
চামড়া যে ভাড়ায় দাম দিতে যাচ্ছে ট্যানারিওয়ালা, তাতে আমরা খরচ বরচ দিয়ে পোশাতে কুলেতে পারতেছি না, কিনবো কি কিনবো না এটাই আমরা বিভ্রান্ত আছি।
চামড়া ব্যবসায় সুদিন ফেরাতে সরাসরি বিদেশের চামড়া রপ্তানির সুযোগ দেওয়ার দাবি তুলেছেন আড়তদাররা।
আমাদের টাকাটা যদি আমরা কাঁচা চামড়া এক্সপোর্ট করতে পারি, নিশ্চয়ই আমরা আর টাকার জন্য হরেনি হব না, লাভ লস সব ব্যবসার মধ্যে আসে। এই সুযোগটা সরকারকে দিতে হবে, আমাদের কাঁচা চামড়া যেন আমরা রপ্তানি করতে পারি। এই সুযোগটা যদি দেয় আল্লাহর রহমতে আমাদের চামড়া শিল্পটা আবার পুনর্জাগরণ হতে পারে।
সরকারি পর্যায়ে যথাযথ পদক্ষেপ নেওয়া হলে চামড়া শিল্প আবার ঘুরে দাঁড়াবে বলে মনে করছেন এর সাথে সংশ্লিষ্টরা। হাসান ফেরদৌস, ভয়েস অফ আমেরিকা, চট্টগ্রাম।
আশা করি আমাদের আজকের অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে। আজকের এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। আমরা প্রতিদিনই নতুন নতুন খবর নিয়ে আপনাদের সামনে আসছি। অনুষ্ঠান কেমন লাগছে, কি অনুষ্ঠান নতুন আপনারা শুনতে চান আমাদের অবশ্যই জানাবেন। আজকের এই অনুষ্ঠানটির সার্বিক প্রযোজনা তত্ত্বাবধানে ছিলেন সেলিম হোসেন ও সঞ্জানা ফিরোজ। আমি রুকে হায়দার সবার শুভকামনা করে আজকের অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.
Welcome to Learning English, a daily 30-minute program from the Voice of America. I'm Jonathan Evans.
And I'm Ashley Thompson. This program is aimed at English learners, so we speak a little slower and we use words and phrases, especially written, for people learning English.
Today on the program, you will hear from Mario Ritter Jr. and Alice Bryant. Later, Kelly Jean Kelly will present America's Presidents. But first, here is Mario Ritter Jr.
Government officials say the United States is using less energy than it has in 30 years. The officials noted that this was because much of the nation's economy has been shut down by measures meant to contain the new coronavirus. The U.S. Energy Information Administration said in a report that reduced demand for coal, gasoline, and jet fuel drove the decrease. The numbers were similar in countries around the world where energy use has fallen. Those trends are expected to turn around as commercial activity restarts. But a decline in U.S. and worldwide greenhouse gas emissions is expected. Greenhouse gases are gases in the atmosphere that trap heat and are believed to cause rising temperatures. Overall, U.S. energy usage dropped 14% during April compared to the same time a year earlier, the administration said. That is the lowest monthly level since 1989. It is also the largest decrease ever recorded since the government began collecting the data in 1973. Before April, the largest drop was in December 2001. That period followed the September 11th terrorist attacks on the U.S., which shocked the economy. A mild winter also depressed demand for electricity. Not all forms of energy, however, have had decreases. Natural gas usage did not follow the trend and increased by 15% during April. Lockdown or stay-at-home orders may have played a part in the increase. Petroleum use fell to 14.7 million barrels a day in April, down almost a third compared to the same period last year. However, demand already has rebounded after stay-at-home orders ended and large parts of the economy started moving again. People appear to be returning to their old driving habits. Petroleum use in June was back up to 17.6 million barrels a day. That number comes from the American Petroleum Institute. However, the group noted that new drilling activity continues to be weak. Oil exploration has decreased for 7 straight months as stockpiles of oil and petroleum products remain near record levels. While we are not out of the woods yet, we do appear to be headed in the right direction, said Dean Foreman, the industry group's chief economist. coal companies are expected to have more difficulty than petroleum producers in recovering from the coronavirus crisis. The industry has been decreasing since 2007, although President Donald Trump has sought to support it. I'm Mario Ritter Jr.
Here is the truth about the English language. Some words take up so much space in the dictionary that they could be their own book. And the word run would be the biggest book of all. When you think of run, the first thing that might come to mind is a person moving very quickly with their legs. But run can act as both a verb and a noun with meanings too numerous to count, unless you like counting to 645. That is the number of definitions that Oxford English Dictionary has found for run for its upcoming 2037 edition. The massive number of uses for this three-letter word hit a growth spurt during the Industrial Revolution. It has not slowed down since. The good news is you can often guess the meaning by how the speaker or writer uses it. So instead of thinking of run as an impossible list of definitions, think of it as a power tool of language. It can help you communicate a lot of ideas. In fact, I bet you already know more than you realize. So on today's Everyday Grammar program, I am going to help you test your knowledge on run as a verb. I will say a sentence and ask a question. You will have a short time to choose your answers. Ready? Here is the first one.
The crosstown bus runs every 20 minutes on weekdays.
Which meaning of run did the speaker use? A. To move quickly using your legs. B. To travel along a usual route. C. To make a short, quick visit. The answer is B. To travel along a usual route. It can also mean to travel at usual times on the route. We use run in this way when talking about public transportation, such as buses and trains. A bus can run every 20 minutes, for example. It can also run from 1st Street to 10th Street. Number 2.
Careful, don't put the grass cutter down while it's running.
Which meaning of run did the speaker use? A. To function or operate. B. To test or check something or someone. Or C. To produce a flow of liquid. The answer is A. To function or operate. This meaning is generally connected to mechanical or electrical objects and equipment. When the power for a piece of equipment is on, it is running. That also includes car engines and computers. A closely related meaning deals with starting or using a computer program. Number 3.
Muriel Bowser ran for mayor of Washington, D.C. in 2018 and won.
Which meaning of run did the speaker use? A. To test or check someone or something. B, to direct the business or activities of. Or C, to be a candidate for an official position. The answer is C, to be a candidate for an official position. We use this meaning for any person who can be chosen through an election, including for president, governor, or mayor, or unrelated positions. Number 4.
Moira has run a program for young athletes for 3 years.
Which meaning of run did the speaker use? A, to direct the business or activities of. B, to move quickly using your legs. Or C, to make a short, quick visit. The answer is A, to direct the business or activities of. A person or people can run an organization, a company, a program, or even an event. An official can also run an agency or a city, state, or country. For instance, Muriel Bowser now runs the city of Washington, D.C. Number 5.
I need to run a few errands to buy supplies. Then I'm stopping at Mom's house for lunch.
Which meaning of run did the speaker use? A, to cost an amount. B, to leave or go quickly. Or C, to do a task that involves a quick trip. The answer is C, to do a task that involves a quick trip. We almost always use the verb run in relation to errands. We can say, for example, I have a few errands to run, or I need to run a few errands. And here is the last one, number 6.
Sorry, I can't talk now. I have to run. I'm leading a meeting at 2:00.
Which meaning of run did the speaker use? A, to move quickly using your legs. B, to leave or go quickly. Or C, to direct the business or activities of. The answer is B, to leave or go quickly. This is a meaning we use informally with friends, close coworkers, or family. For example, if you were on a phone call with a friend, but you had to quickly end the call, you could tell the person you have to run. Actually, I have to run now too. Thanks for taking the quick test. Look and listen for the word run wherever English is being used. Then ask yourself if you can guess the meaning by how the speaker or writer uses it. I'm Alice Bryant.
VOA Learning English presents America's Presidents. Today we are talking about Lyndon Johnson. He was the vice president under John F. Kennedy. Many Americans recognize Johnson from a photograph of his swearing-in on November 22, 1963. Kennedy had just been shot during a visit to Dallas, Texas. Johnson and his wife also were visiting the city. After doctors announced that Kennedy had died, the Johnsons were taken to the presidential airplane. There, Johnson took the oath of office as president. Men wearing suits look on, while three women stand around him. His wife, Lady Bird Johnson, is at one side. Former First Lady Jackie Kennedy is at the other. She is still wearing clothing covered with her husband's blood. The judge who is administering the oath, Sarah Hughes, stands in front of Lyndon Johnson. She holds a prayer book on which Johnson places one hand and swears to follow the Constitution. The photograph showed the American people that the federal government could and would continue in an orderly way. But Johnson's position was difficult. Many people were shocked and in mourning for the assassinated president. Johnson promised to continue many of Kennedy's reforms. He went on to use the public sympathy for Kennedy to pass additional legislation, especially in the area of civil rights. In the next election, Johnson was elected president in his own right. But as the conflict in Vietnam increased and some Americans rejected Johnson's reforms, he found his position difficult again. Lyndon Baines Johnson was born in Texas, where his family had lived for generations. A town called Johnson was even named after his relatives. Lyndon was the oldest of five children. His mother was a teacher and writer, and his father was a farmer and political leader. In time, the Johnson family experienced financial difficulties. They had little money to give their children much of an education, but Lyndon was able to attend a teaching college. Johnson excelled as a teacher. He also learned from his students. Many were even poorer than he was. They also faced discrimination because they came from Mexican families. Johnson promised to help them. But he found he could do more to improve people's lives as a politician than as a teacher. He volunteered for some political campaigns, became an aide to a member of the United States Congress, and in time became a member of Congress himself. Along the way, he married a woman named Claudia Taylor, but everyone called her Lady Bird. They went on to have two daughters. Johnson served for 12 years in the U.S. House of Representatives. In 1948, he was narrowly elected to the Senate, becoming one of the two senators from the state of Texas. From there, Johnson rose quickly. He took on increasingly important jobs in the Senate. By 1954, he was the Senate Majority Leader, the Democratic Party's top spokesman in the Senate. The Senate website notes that the person with that job needs to be able to work well with others, especially members of other parties. Historians also note that Johnson worked very hard and was always prepared. A well-known biography of Johnson is called Master of the Senate. The book describes Johnson as extremely ambitious, sometimes cruel, and often willing to praise others to get what he wanted. At the same time, he could be very concerned about other people's well-being. In other words, the picture of Johnson is a complicated one. In 1960, he competed against John F. Kennedy for the Democratic presidential nomination. Johnson lost that race, but the party asked him to be their vice presidential candidate instead. Johnson agreed, not knowing that in a little more than 3 years, he would enter the White House as president. After being sworn in, Johnson used his political experience in the Senate to pass a number of reforms. They were aimed at carrying on, in his words, a war on poverty. The new laws created health care and education programs. They also used federal money to make food less costly for some people and to train workers for jobs. Johnson also continued the work Kennedy began by signing the Civil Rights Act of 1964. The act made segregation because of race, religion, or national origin illegal. The Civil Rights Act also made it illegal for employers to discriminate against someone because of race, religion, national origin, or gender. The reforms had their critics, then and today. But in the presidential election of 1964, Johnson won by the widest margin of popular votes in American history. Historian Kent Germany says that vote gave the Democrats a rare opening to pass a comprehensive liberal program. Johnson had a name for such a program. He called it the Great Society. He said the United States should aim not only to be a rich and powerful society, but also to end poverty and racial injustice. Johnson followed his earlier reforms with others. They sought to prevent crime, reduce pollution, support the arts, make roads safer, and protect American consumers against bad products. His administration also created an immigration policy that valued family members, skilled workers, and refugees. Johnson also signed the Voting Rights Act of 1965. It sought to lift the barriers that had long prevented African American men and women from exercising their right to vote. Later, Johnson removed legal discrimination in the process of buying and renting homes. Together, these actions have linked Johnson to the civil rights movement in the minds of many Americans. Yet, Johnson is also strongly linked to another part of U.S. history, often known simply as Vietnam. Earlier presidents had ordered U.S. military action in the conflict between North and South Vietnam. Since 1950, Presidents Truman, Eisenhower, and Kennedy had slowly increased the American intervention. Their goal was to prevent the spread of communism in Southeast Asia. President Johnson continued Kennedy's policies. He also received the support of Congress to do whatever was necessary to protect U.S. forces and prevent further aggression by North Vietnam's communist government. Yet, when he was a presidential candidate in 1964, Johnson promised not to increase U.S. involvement and send young Americans to fight in Vietnam. The opposite happened. Over the next 4 years, Johnson called on hundreds of thousands of additional U.S. troops to fight on the ground and in the air. the North Vietnamese fought back, both on the battlefield and politically. In time, the American public withdrew their support of the struggle and their support for the president. By early 1968, Johnson had become deeply unpopular with voters. His party lost seats in Congress, and Johnson lost his ability to persuade lawmakers to support the measures he proposed. In addition, the U.S. economy was showing signs of weakness, partly because of the costs of the conflict in Vietnam and government spending at home. As the presidential nominating process began in early 1968, Johnson was permitted to seek another four-year term, but he announced that he would not seek or accept his party's nomination. Shortly after, civil rights leader Martin Luther King Jr. was shot and killed. Angered by his murder, people in more than 100 cities rioted. Then, in June, John Kennedy's brother, Robert Kennedy, was also assassinated. Kennedy had been competing for the Democrats' nomination for president. His death and Johnson's withdrawal added to the divisions in the Democratic Party. Several groups gathered to protest at the party's nominating convention in Chicago. The meeting ended in violent clashes between protesters and police. By the time Johnson left office in January 1969, his party had lost control of the White House, and many Americans believed the country was in disarray. After he left the presidency, Johnson returned to his home in Texas. He wrote his memories about his White House years and made preparations for his presidential library. But he did not live much longer. He died in 1973, hours before the U.S. involvement in Vietnam officially came to a close. Johnson was a complex person, and his image in the mind of many Americans is just as complicated. His policies opened new paths for many people, but also led to years of death and destruction in Vietnam. As a president, he acted powerfully and often independently, and succeeded in passing an unusually large number of reforms. But he also failed to persuade many Americans to accept some of those measures. Supporters of the free market especially strongly rejected the government controls Johnson enacted. Even some in his Democratic Party, which Johnson had controlled for years, lost faith in him. In 1964, anti-war activists changed his campaign slogan, "All the Way with LBJ." Instead, they said, "Part of the Way with LBJ." And by 1968, they were saying, "Hey, hey, LBJ, how many kids did you kill today?" I'm Kelly Jean Kelly.
And that's our program for today. Listen again tomorrow to learn English through stories from around the world. I'm Jonathan Evans.
And I'm Ashley Thompson.